আসবে, প্রিয় কথা বলবে, কিন্তু সত্য যদি অপ্রিয় হয় তাহলে বলবে না, বলবে সে প্রতিবাদ করেছে। তিনি বললেন যে সত্য যদি অপ্রিয় হয় আর খুব ভালো করে বুঝাতে হবে, জানাতে হবে। কেন? একটা লোক মরে যাচ্ছে, তাকে আমি দেখছি মরে যাচ্ছে, তাকে কি আমি তার পক্ষে কল্যাণ করার কথাটা বলবো না? যদি না বলি সেখানে, তাহলে আমিও সেখানে দণ্ডনীয় হয়ে যাই। সত্য অপ্রিয় তাকে বলতে হবে। আমার ক্ষেত্রে এই নীতি আছে, যার মধ্যে নিজের ক্ষেত্রে সুবিধাবাদ আছে, স্বার্থপরতা আছে, কিন্তু অপ্রাধ্য যে তত্ত্ব সে তত্ত্বে এমন করো আর যদি এর বটির কিছু নাই, সে কথা সাধারণ ক্ষেত্রে বুঝানো হয়েছে। ধর্মীয় বেদান্ত সমিতিতে আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু পাশ্চাত্য দেশের ভাষ্য সম্প্রদায়ের বিচার নিচে 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 কিছু কিছু এগুলো, যেটা আমাদের ভারতীয় আত্মদর্শনের রীতিনীতি নয়। তা আমরা কোনটা মানব? আমাদের রীতিনীতি মানব না পাশ্চাত্য দেশে জনবাদ মানব? ছাত্র আলোচনা করলে দেখা যায় ম্যাটেরিয়াল সায়েন্স সায়েন্স ইন ফিলোসফি এন্ড ফিলোসফি এন্ড ইন রিলিজিয়ান। কথাটা তো আমাদের এই দেশেরই কথা, কিন্তু সে দেশ কিছু তো বুঝতে পেরেছে, তা না হলে এ কথাটা তাদের মুখে আসছে কেন? যেখানে ম্যাটেরিয়াল সায়েন্সের বিচার শেষ হয়েছে সেখানে এসেছে দার্শনিক বিচার। দার্শনিক বিচার, দার্শনিক জগৎ সেখানে শেষ হয়েছে, সেখান থেকে আরম্ভ হচ্ছে পরমার্থ জগৎ। না বুঝলে তো কথাটা আসেনি। সুতরাং আমরা কাকে লক্ষ্য করে চলব, কার নীতি আদর্শ মেনে নেব? ভারতের অধ্যাপকবাদ, ভারতের অপদার্থ মেনে নেব না জনবাদ মেনে নেব? আজ তো সমস্ত দুনিয়াটাই হয়ে গেছে নাস্তিক দুনিয়া। সেখান থেকে ধর্ম জগৎ থেকে নির্বাচিত করতে চাচ্ছে ধর্মকে, ভগবান যে চলুক ধর্মবাদ যেন না থাকে, কারণ তোদের অসুবিধা। ছেলে মেয়েগুলো তারা সবসময় মনে করে যে গার্জিয়ান যদি সরে যায় আমার থেকে, তাহলে আমরা আমাদের স্বাধীনতা সংসারে চলতে পারবো, যথেষ্ট চাপ ত্যাগিয়ে দিতে পারবো। কিন্তু এই নীতি তো সর্বনিরাপা নীতি, আর সমাজ তো এইভাবেই চলছে। যারা রাজনীতি করছেন তারা বলছেন ধর্মনীতির কিছু প্রয়োজন নেই, ধর্মনীতি ভেলকি ভোজ ভাই। ধর্মনীতি যদি ভেলকি ভোজ ভাই হয়, শান্তি কে দিচ্ছে জগৎকে? রাজনীতি দিচ্ছে? তারা তো সুবিধাবাদী স্বার্থপর বানিয়ে বসে আছেন। তারা ধর্ম স্বাধীনতা মৈত্রী কথাটা কোথা থেকে আসছে? আজকে তো রাজনীতি এটা বলছে আজকাল, কিন্তু রাজনীতির কথা তো নয়, ধর্মনীতির কথা। আমরা গীতা আলোচনা করলে দেখতে পাচ্ছি সেখানে রাজনীতির কথা রয়েছে, কিন্তু সে রাজনীতি মানে কূটনীতি। তা দিয়ে জগতের কি কল্যাণ হবে? জগতের তো কোনো কল্যাণ হবে না তার দ্বারা। সেই জন্যই সেখানে বলেছেন অর্থশাস্ত্র সুবর্তন ধর্মশাস্ত্র। কূটনীতি থেকে ধর্মনীতি শ্রেষ্ঠ, তার ভিতরে পঞ্চবিত্তম নিয়ে আছে। আর দুনিয়া এসব শিক্ষা নিচ্ছে না, রীতিনীতি যেটা সেটা তারা অস্বীকার করেছে। সুতরাং এই ভারতের অধ্যাপ্য ভারতের দ্বিতীয় দূষিত ভারতের পক্ষে কল্যাণ কি? এরা তো সব ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আর হচ্ছেও তো তাই। আমরা কি করে চলবো ধর্ম নাকি ঝগড়া বিবাদ বিসম্বাদ শিখিয়েছে, কোথায় লেখা আছে এটা? ধর্মের ভিতরে কিছু লোক তারা অপস্বার্থকর হয়ে উল্টোপাল্টি করে, তার জন্য ধর্ম দায়ী হবে, সনাতন ধর্ম দায়ী হবে, আপন ধর্ম দায়ী হবে তার জন্যে? যদি স্কুল কলেজে যুবে চারটে ছেলে মেয়ে যদি উল্টোপাল্টা করে তাদের সাজা দেওয়া হোক, নাকি স্কুল কলেজটা বন্ধ করে দেওয়া হবে, শিক্ষাক্ষেত্রে সব বন্ধ করে দেওয়া হবে? আর ঠিক এইসব বিচার গণমানুষের মধ্যে এসে গেছে, মানুষ ভ্রান্ত মানুষের যে ভ্রান্তি চলছে, জগতের লোককে শান্তিতে এগিয়ে দেয়। ধর্ম জগতে তারা জীবের কল্যাণ চেয়েছে, পরাজিত প্রতি তারা, পরদুঃখ দুঃখী তারা, সেই দুঃখ দূর করবার ক্ষমতা বর্তমান রাজনীতি নাই। কিরকম পরদুঃখ দুঃখী? বৈরাগ্য যুগ ভক্তি রাখার উপরে যত্ন অপারাম অনভিজ্ঞ নাম কৃপাঙ্গু বীজ পরদুঃখ দুঃখী সনাতন গুণাশ্রয়াম। দাস গোস্বামী রঘুনাথ গোস্বামী তিনি সনাতন গোস্বামীর আশ্রয় যাচ্ছেন। বৈরাগ্যযুক্ত যে ভজন, সেই ভজনে যিনি আমাকে উদ্ভুত করছেন, আমি অনভিষ্ট নিতে চাচ্ছি না সেটা, কিন্তু তিনি জোর করেই আমাকে পান করাবেন, সেই পরম দুঃখ দুঃখী সনাতন গোস্বামী আমি চরণ আশ্রয় করছি। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণেশে যাচ্ছেন তখন তার এক ভক্তের সঙ্গে সাক্ষাৎকার, যার নাম হচ্ছে কুচ্ছি বাসুদেব বিপ্র। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, শুয়ে শুয়ে না প্রভু, সব সঙ্গে গরিব করছ, তার গায়ে পোকা পোকা ঘায়েতে পোকা হয়েছে, সেই পোকাগুলো পড়ে যাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছেন, খা খা তোমার আমার এই শরীরটা খেয়ে দিয়েছে। তা তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, জীবের দুঃখ লইমই করি নরম হোক, সচেতন দিয়া প্রভু ঘুচাও এদের ভবন। কি দুঃখ কর দুঃখ দুঃখী ভাব, তিনি সমস্ত জগতের লোকের যে দুঃখ জ্বালা যন্ত্রণা সব বলছেন, প্রভু তুমি আমাকে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে কন্ট্রাক্ট করে অন্তকালের জন্য নরকে যেতে চাই। আর যারা এই দৈবী মায়া এখানে কষ্ট পাচ্ছে সেদের সব তুমি শান্তি সন্ধান দাও, তুমি তাদের আত্মকল্যাণ বিধান করো। পরদুঃখ দুঃখী ভাবটা কি? সাধন ভজন বিষয়ে খুব সুচিন্তিত অভিমত এগুলো শাস্ত্রে রয়েছে, এগুলো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতকেই প্রমাণ শিরোমণি বলে ফেলেছেন। আমরা শাস্ত্রের দিকেই মুখ ফিরে রাখব না, কেন জুজু ওটা পড়লেন যদি আমরা অসংসারী হয়ে পড়ি, তাই প্রত্যেকের নিবৃত্তি লাভের জন্য অন্যরকম উপদেশ আসছে আমাদের কাছে, দেখলে শুনলে আশ্চর্য লাগে। আজ ব্যক্তি স্বাধীনতা অধর্মের দিকেই যাচ্ছে, দুর্নৈতিকতার দিকে যাচ্ছে, সান্নিধ্যে মানুষ খুঁজে পাচ্ছে না। আমাদের কি দুরবস্থা? এই দুরবস্থার মধ্যে যদি সাধুগুরু বৈষ্ণব এই জগতে না আসেন, তবে এর মূল ঘুরাবেন কি? করে সব জিনিসে খুব সাবধানতার সঙ্গে বিচার করতে হবে। পাশ্চাত্যদের জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে, তাদের কাছে সে সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু পরমার্থ বিষয়ে তারা আমাদের কি দেবেন? পরমার্থ লাভের জন্য সমগ্র জগৎ এই ভারতভূমির দিকে তাকিয়ে থাকবে, মার্কেট থাকবে চিরদিন, এবং সেই দিন খুব বেশি দূরে নয়। আপনারা জেনে রাখবেন, যে কোনো একটা ভালো জিনিস হতে গেলেই সেখানে তাদের বাড়িতে দরকার, যেভাবে শান্তি লাভ করা যাবে নীতি আদর্শের মূল্যায়ন, নীতি আদর্শকে বাদ দিয়ে কোন দেশ কোন জাতি বড় হয়েছে কবে? এ জগতে পৃথিবীতে ভারতের বর্ণনা রয়েছে, এই পৃথিবীতে বহু ধার্মিক রাজা রাজত্ব করে গেছে, আজও তাদের নাম জগতে বিভূষিত। কীর্তির জ্যেষ্ঠতা জীবতী, কীর্তি মানে আত্মকল্যাণ, আত্মকল্যাণ লাভ যাদের হয়েছে তাদের পূর্ণাঙ্গ থাক। আর যারা ওটা বুঝছে না তারা বোকা হতে লাগা, ভগবান নিয়ে পড়ে আসে। যদিও জড় ভগবান এবং জড় ত্যাগবাদ তো দুটোকেই রেকর্ড করেছেন, খণ্ডন করেছেন সত্য, কিন্তু সাধন ভজনে অগ্রসর না হলে মানুষের উপলব্ধি আসবে কোথা থেকে? সেটা তো প্রয়োজন আছে, জ্বরে নামলে তো সবার শেখা যাবে, সাধন করলে তবে না ভগবৎকৃপা হবে। আমরা কিছু কষ্ট করেছি, সেটা যদি শ্রী বৈষ্ণব ভগবান দেখতে পান তবে তো আমাদের জন্য কিছু ব্যবস্থা নেবেন, আমরা যদি হাত ঘুটিয়ে উঠে থাকি তাহলে কিছু হবে? সাধন কৃপা দুটো যখন যোগযুক্ত হয় তখনই মানুষের সাধনায় সিদ্ধি লাভ। আর সিদ্ধাবস্থার পূর্বে যা করণীয় সেটা অবশ্যই আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা দরকার, সেটা আমরা রাখছি কই? পুরুষবন্ধানি নিতেই তো সব দেখতে যাচ্ছি, সুতরাং আমাদের ছাত্রের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে আমাদের সাধন ভজন পথে অগ্রসর করতে হবে। এইটাই সনাতন আর্য রীতি করে এবং আমাদের পূর্বপূর্ব গৌরীয় গুরুবর্গে বিশেষ উপদে আমরা সেই নিয়ে আমরা চলব, সাধন ভজন পথে অগ্রসর হবে। সেখানে আমি আমার সংক্ষেপ বক্তব্য রাখছি, মানসা পর্বতন ভয় কৃতা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.
এইবারে যদি মরতেও কেটে যাবে, পূজা করতে কাটবে না, কিছু না জানলে কি করে অত পুরুষ না কিছুটা দূরত্ব করা আবার রাস্তা চলতে হবে দুর্গম পথেও পথে খুব দুর্গম সবাই বদন্তি সাধুজন বলে থাকে হাতে সাধুদের কথা অনুসারে এরকম ধীরে ধীরে মিলিয়ে চলতে হবে তাহলে এখন ভাগবতের মধ্যে বলছে বলে সাধুর মুখে শুনবে আমার কথা কিরকম কথা বীর্যবতী লীলা দিল শক্তিশালী লীলা আরে শক্তিশালী লীলা কিরকম লীলা বংশকে মেরে ফেললো বলছে না না সেটা কোনো শক্তির কাজ করতে হয়নি এক তাপর মেরেছে মরে গেছে শক্তিশালী লীলা গোবর্ধন ধারণ লীলা গোবর্ধন ধারণ লীলায় কি সৃষ্টি লাভ হয়েছে ইন্দ্রকে তো একটু গালাগালি করলো না ইন্দ্র অত বললো কিন্তু ইন্দ্রকে কৃষ্ণ মনে মনে প্রশংসা করেছে মনে মনে কেন প্রশংসা করলো না অনেক দিন তার রাধা রানীর সঙ্গে খুব মিলন কিন্তু ওই গোবর্ধন ধারণ লীলার সময় ওই রাধা রানীর সঙ্গে মিলন হয়েছে কিরকম না সব কাটাকাটি সবাই বসেছিল তো এর মধ্যে কাটাকাটি রাধারানীর দল নিয়ে রাধারানীর দলটা বসেছিল আর ওই সাত দিন ধরে ওরা দুজনে দুজনে দেখছে আর ওদের দুজনে দুজনের মানে এত সুন্দর দুজনের কোন সময় ডিগ্রি পাচ্ছে ও কারা রাখা দেখছে না উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আর ওই বৃদ্ধি পেছনে রাজারানী একবার কৃষ্ণের আমলের দিকে তাকিয়ে এরকম দেখছে দেখে গিরিরা এরকম লেগে আছে কৃষ্ণের আমলে সর্বশক্তি রাজারানী যখন একটু এরকম করে তাকিয়েছে আর এই গিরিরা তোমার কোনো কান্টার দেন নাই ওই রাজারানী কৃষ্ণের আমলের উপর তুমি চাপ দিয়েছ একটু এরকম করে তাকিয়েছে ইশারা করেছে গিরিরাজ ভয়েতে আমলের উপরে হ্যাঁ তাই জন্য কৃষ্ণের কোন ভারী লাগছে না তো হাতে নাই তো সবাই দেখছে মানে লেগে আছে কিন্তু অল্প একটু ভাঙা সামান্য যাতে এমনি লোকেরা বুঝতে পারে এই জন্য কৃষ্ণের গিরিরাজ ওই শক্তি বলেছেন তবু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল কালি বলছে হ্যাঁ আমার কৃষ্ণ গিরি ধরেছিল কালি বলে আমার আদা শক্তি সঞ্চারিল শক্তি সঞ্চারিল মানে একবার তাকিয়েছে ওদের তো আমাদের মতো মারামারি করে শক্তি সঞ্চার করতে হয় না একবার তাকালেই হয় একবার তাকালে সে ভয়তে উঠে হয়ে গেছে আর ভাত দিচ্ছে না তবে সেই বীর্যবতী লীলা এর মধ্যে মাধুর্যটা কোথায় না হে রাধে হে কৃষ্ণ আমার এরকম কি সৌভাগ্য লাভ হবে না যে আপনারা ওই মা যেখানে বসবেন ওখানে কাছাকাছি একটা আমারও বসার জায়গা হবে আর রাধারানী রাশি হওয়ার জন্য আমার রাধা কি করে ওইটা আমার লক্ষ্য থাকবে সবসময় রাধারানী তোমার দিকে তাকিয়ে কি বললো ওরা তো ওখানে কথা বলবে না কেননা অনেক ব্যথা ছেলে আছে তো গুরুবর্গ আছে ইশারায় কাজ হয় দুদিন আমাদের কাজ ইশারায় হয় এমনি একটা গান আছে না চোখে চোখে কথা কয় মুখে কেন বল না ফুল বনে ভোমরা একই সব চল না আরে রে গায় আরে আধুনিক গান না বললে হবে মহাপুর বাচ্চাটার সময় আধুনিক শ্লোক বলেছিলেন রেবানবীর তীরে ও কি গৌর লীলা না কৃষ্ণ লীলা রেবানবীর তীরে কৃষ্ণার সঙ্গে গল্প করতো সেটা বলেছে হ্যাঁ তা এখানে বৃন্দাবনের লীলাটা ওরকম হয় চোখে চোখে কথা হয়ে ওঠে তা বলছেন যে যোগমায়া আমাকে এরকম সামর্থ্য দাও আমি যেন অধিক চোখে চোখে কথাটা বুঝতে পারি না তো সেবা করবো কি করে হ্যাঁ চোখের চোখে কথা হলো অমুক কুঞ্জে আজকে আমরা যাবো এবারে দাসীরা যদি জানতে না পারে সেখানে গিয়ে সাজাতে হবে তো বলবে না কোনো দাসীকে তোমরা যে ওই কুঞ্জে আজকে আমাকে দিলে বলবে না ওই ওর মধ্যে বুঝে নিতে হবে বুঝে সেবা করতে হবে না বলে যে করে সেবা সে হয় উত্তম, বলিলে যে করে সেবা সে হয় মধ্যম, আর বলিলে না করে সেবা সে হয়, তাহলে না বলতে সেবা করতে হবে। তাহলে আমাদের গুরু বৈষ্ণবের সেবা আর গোবিন্দের সেবা আর মহাপুরুষ সেবা এই তিনটে সেবার মধ্যে একই ব্যাপার আছে, না বলতে করতে হবে। তাই এরকম ভোজের মধ্যে অসুর নিধন আদি, তারপরে এক সময় কৃষ্ণ এবং রাধা রানী দুজনে কন্টাকে নৃত্য হচ্ছে, কার নৃত্যটা ভালো হয় পুরস্কারের ব্যাপার, কম্পিটিশন কি ভালো নৃত্য করতে পারে। এরকম নৃত্য করতে করতে এখন রাধা রানী খুব সুন্দর হয়ে যখন নৃত্য করছেন, তার চরণের একটা নকল খুলে চলে গেছে, কৃষ্ণ দেখছেন হায় 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 এখন নৃত্যটা জমিও দেখবে, আর এমন সময় ওর নকল একটা খুলে চলে গেল, আর রাধা রানী বুঝতে পারছে না যে আমার নকল সে একটা পায়ে তার একটা পায়ে নেই, রবীন্দ্রগুলো বাজে খুলে চলে আসে। কৃষ্ণ এমন সুন্দর ভাবে নাচ দিয়েছে, নাচতে নাচতে নকলটা ঘুরিয়ে কৃষ্ণ রাধা রানীর চরণে পড়ে দিয়েছে, নাচতে নাচতে নকলটা ঘুরিয়ে রাধা রানীর চরণে পড়ে দিয়েছে, নাচের ফলে হ্যাঁ, তাহলে সেরকম দারুণ নাচ হলো ওখানে। এখন বলছে এসব সিদ্ধান্ত হয় অতিবন্ধীগুলো, সবাই বুঝতে পারে না, সবাই দেখতে পায় না, আর কিছু লোক দেখলো, দেখে তারা একটা বর্ণনা করেছিল বা ব্যাপার, হ্যাঁ সুন্দর নাচ নাচ এর মধ্যে নকল বেরোলো, রাধা রানী জানতে পারে না। তা বলছি এই সব লীলা মধ্যে গিয়ে ওখানেই সেবা কাজ করা, এইগুলো যাদের চাহিদা হয় তারা হলো রাধা গোবিন্দের বিশ্বের আনন্দ বর্ণন করে। আমাদের সবসময় চাই কি না রাধা গোবিন্দের ছবি না, আর আমাদের রাধা গোবিন্দের সুবিধান করতে হলে এই সব রহস্যময় লীলা গুলো জেনে হরিনাম করতে করতে ওইগুলো চিন্তা করতে হবে, চুপচাপ বজো মতো হয়ে বোবা মতো হয়ে বোকা মতো হয়ে বসে থাকতে হবে, জড়ো ভরত বোকার সে আরো বেশি বোকার, তার বৌদিরা তাকে জানতে গন্ধমূর্খ বোকা, পাড়ার লোক জানতো যে বুদ্ধি নাই, সে কি ছিল না, সে দিন রাত আনন্দ বিভিন্ন হয়ে থাকতো, কিছু কিছু হতো একটার পর একটা গোবিন্দের লীলা তার হৃদয়ের মধ্যে। তাই লাগছে তাই তো কৃপার উদয় হলো, তাই একজনই কৃপা করে বলছে বিনা মহত পাদ রঘ বিশেষ, বিনা মহতের চরণ ছাড়া হে রঘুবান তুমি যতই দর্শন করো আর যতই বাহাদুরি করো আর যতই যা করো, মহতের চরণ গুলি যতক্ষণ তুমি তোমার মস্তক ছাড়া মহতের চরণে না দিতে পারছ ততক্ষণ তোমার কিছুই হবে না। তাহলে মহতটাকে সর্ব সবচেয়ে মহান জিনিসকে করেছেন সেই হলো মহৎ, সবচেয়ে মহান কে সেই কৃষ্ণকান্ডকে যিনি হৃদয়ে ধারণ করার ক্ষমতা রাখেন তিনি হলো মহান। আমরা যারা কালনায় যান কালনায় যে গৌরীতায় আছেন ও সেবার সময় ছিল কৃষ্ণ দাসনা, তার মনে ইচ্ছা হলো যে জগতের লোক এই জগৎ মহিমাটি জানে না, জগতের লোককে জানিয়ে এই বলে কলকাতায় একটা শেখকে ধরে বিরাট বড় উৎসব করবে ঠিক করেছে, মালপত্র করে আসে এসে যাবে দিন ঠিক হয়ে গেছে। ওই সময় গৌরীদাস পণ্ডিত ওর গুরুদেব ওখানে ছিল না বাইরে কিন্তু, তিনি যখন আসলেন উনি মনের আনন্দে গুরুদেবের চরণ প্রণাম করে বলে গুরুদেব প্রতিদিন বিরাট বড় উৎসব, হাজার হাজার লোকের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছি, গঙ্গা ফিরে গৌরীদাসের ভোগ লাগানো হবে, এইসব শুনে গুরুদেব চলে গেছে। সেটা তোমার ঘরের ঘরে রুচি নেয় বিরাট বড় উৎসব করবে, লগ্নে হৈচৈ করবে, প্রতিষ্ঠা করাবে, এইসব তোমার ধারা যা উৎসব করো, যা করো গঙ্গার তারে ইয়ে করো, আমার এখানে আসবে। আমি তোমার এই মহিমা জানাবার জন্য এটা করতে গেলাম, গরু আমার তো উঠছে, গাড়ি দিয়ে দিলাম, এখন কি করি? আর সেই লোককে বলে দিয়েছি তুমি যে মালপত্র নিয়ে আসবে, তুই তো মালপত্র নিয়ে হাজির হয়ে যাবে, এখন মালপত্রে তো হাজির। আরো ওখানে হা গৌরি করছে, আর সব জিনিসপত্র নামিয়ে নামিয়ে যা হবে হবে, যা পেহেলি যখন রান্না তো করতেই হবে, আর সব উৎসবে রান্না টানা লাগিয়ে দিয়েছে, আর কাঁচে হে গৌর হবে, তুমি যদি না আছো তাহলে আর গৌর হরি আনন্দে নাচতে নাচতে হাজি ও তো কাঁদছে, চোখের জলে তো বুম বেরিয়ে এসে কিছু দেখতে পাচ্ছে না, গৌর হরি হচ্ছে হাসতে বাড়াচ্ছে, সেই জন্য আমি তো এসেছি, তুমি কাঁদছে কেন? ঠিক আছে, আর প্রভুর সঙ্গে একবার আলিঙ্গন করে তারপর প্রভু বলছি কোনো চিন্তা নেই, জোরসে উৎসব লাগাও, পৃথিবীতে আমাকে চিনুক ততদিন মুক্তি লাভ হবে, সব জোরে উৎসব লাগাও, আমার বোনকে এই প্রসাদ দিয়ে দেবে, এটা মঙ্গল হবে, হ্যাঁ তখন নাম ছিল চৈতন্য। এইবারে গুরুদেব ঠাকুরের বোনকে গিয়ে দেখে গীতাই আছে গৌর নেই, এখন গৌরীদানের সঙ্গে গীতাই গৌর কথা বলতে বিগ্রহ বসে খেত, বসে খা বলতে বসে খেতে হবে, এইটা খাও ওইটা খাও, না খেলে লাঠি বলে দেবো, এইসব করতো ভয়েতে খুব করে নিজে হাতে রান্না করে খাওয়াতো, সেরকম সেবা। এখন গৌর হরি তো পাচ্ছি না, বলছি তাই গৌর কোথায়? বলছি গৌর তো বড় চঞ্চল, সে যে নাচতে নাচতে কোথায় চলে গেল, কোথায় চলে গেল বলে, কোথায় গেল আমি কি জানবো, আমাকে বলে গেছে, তোমাকে বলে নাই বলছি না। তখন আমি বলছি দেখি চৈতন্য কাছে কিছু ছিল, তখন আমি বার হয়ে দেখছি চৈতন্যের কাছে দূর থেকে গৌর হয়ে দেখছি উপ আসছি বলে আমি ধরে নিয়ে যাবে
লাগে হাতে,
হ্যাঁ তখন আমি চৈতন্যের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে, এইখানে ঢুকে ছোট হয়ে গেছে, আর এসে বলছে চৈতন্য গোবর এখানে এসেছিল, কি বলছে তখন দেখছি এখানটা আলো বেরোচ্ছে, তারপরে ছোট হয়ে গোবর ওখানে আছে, চৈতন্য তোমার জীবন ধন্য, গৌর হয়ে তোমার একদম ভালো আছে, তোমার বর আর তুমি উৎসব করবে, জগতের কল্যাণ করবে তোমার মনের ভাব, আর গৌর হয়ে এসে তোমার ওই হৃদয় ওরকম সুন্দর ভাবের হৃদয় হয়েছে বলে গৌর হয়ে তোমার হৃদয়েই ঢুকে গেল, হ্যাঁ বলছি হে গৌর হরি তা চলো গৌর হরি ওখানে মাথা নাচ যাবো না, এখানে উৎসব হচ্ছে, নিতাইকে ডেকে নিয়ে এসো, আমি যাবো না, এইখানে উৎসব হয়েছে আজকে এইখানে আমরা সেবা করবো। আবার নিত্যানন্দ বাবুকে ডেকে আনলেন, সে নাচতে নাচতে চলে আসলো দুই ভাই, উনি তখন হৃদয় থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ে আর সুন্দর করে ওখানে সাজিয়ে আপনি তখন করে ওনাদের ওখানে গৌরীদাস মন্দির সেবা দিলেন, বলো চৈতন্য মহাপ্রভু যা হৃদয় চৈতন্য প্রভু কি, তখন থেকে ওনার নাম হয়ে গেল হৃদয় চৈতন্য, যার চৈতন্য যে যার, হ্যাঁ আমরা ওই মহাপ্রভুকে দর্শন করতে যাই, কিন্তু হার আমরা কি দেখি কি বা বুঝি, কখন বা দেখতে ইচ্ছা হয়, আমাদের দর্শন জড়, অপ্রাকৃত দর্শন আমাদের নাই, যদি অপ্রাকৃত ভাব হতো তাহলে আমরা ওই মহাপুরুষের সঙ্গে কথা বলতে পারতাম, পরবর্তীকালে ওই মহাপুরু অনেকের সঙ্গে কথা বলেছে, এখনো জানি না হয়তো কারোর সঙ্গে বলে, কিন্তু আমরা গেলে কথা বলা তো দূরের কথা, আমরা দেখি একটা কাঠের স্কুল, হ্যাঁ সেই জন্য ভাব ছাড়া ভগবত দর্শন হবে, সেই দর্শনে পূর্ণতা লাভ হয় না, সেই জন্য ভাবেতে বিভোর থাকিয়ে যখন দেখা দেয় চিত্ত, ভাবে বিভোর হয়ে থাকলে তখন চিত্ত চোর দেখা দেয়, কিন্তু ভাব যদি না হয়, ভাবের অভাব যদি হয় যদি আমরা এরকম ভাবে কোটি জন্ম সংকর্ষণ করি আর ভাব দশা যদি প্রাপ্ত হওয়ার চেষ্টা না করি, তাহলে বলছি কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথা না পায় কৃষ্ণ পদে প্রেম ধন, তো যদি কৃষ্ণ পদে প্রেম ধন না হলো তাহলে এরকম সাধু হয়ে কি আর দায়ী হয়ে কি বা গৃহস্থ হয়ে কি দীক্ষা নিয়ে কি হলো, বলছি মাথা মোড়াই আছি কাজ। চৈতন্য ভাগবতের মধ্যে দাস মাথা মুড়িয়েছ কিন্তু ভক্তি তো করছে না, সম্মান মন্দিরে বাস করিল কি কাজ, আর এরকম মাঝে মাঝে এসে সাধু বেটাকে চরণে পড়লাম হা হা অভি করে ভক্তি করলাম, তারপর যেই শুনবে সেই শুনবে লাভটা কি হলো। অতএব প্রতি বদক থেকে আমাদের দেখতে হবে আমি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, আমার অনুরাগ বৃদ্ধি হচ্ছে না কমছে, অনুরাগটা কোথায় যাচ্ছে, গোবিন্দের দিকে যাচ্ছে না শরীরের দিকে যাচ্ছে না অন্য কারোর দিকে যাচ্ছে, এইগুলো লক্ষ্য করতে হবে। ভক্ত ঠাকুর বলছেন মাসে মাসে পনেরো দিনে সপ্তাহ সপ্তাহ লাস্টের দিকে সেকেন্ডে এক সেকেন্ডের জন্য যেন আমার ওই গৌর ওই চিন্তা ছাড়া অন্য দিকে মন যায়, তাই আমার মাথার বলছি এরকম শুভ দিন আমার হবে না গুরু মহারাজ পাপের মধ্যে এটা অনেক সময় লাইনটা করে কি না, তথাপি আমার চিত্তে লইতে চাই শিবাস মন্দিরে, বলছে আমার চিত্ত চিত্তকুণ্ড ফিরে যে শিবাসের মন্দির আছে ওইখানে প্রভুকে নিত্য করে ওইখানে যে নবদ্বীপে সংকীর্তন রাস হয় ওইটা দেখার জন্য আমার চিত্ত সাক্ষাৎ করছে, হে প্রভু কল্যাণ দর্শন পাবো, আমাদের ভাব হওয়া দরকার। এরকম ভাব যদি না হয় আমরা এই নবদ্বীপে আসলাম কয়েকদিন প্রসাদ প্রসাদ পেলাম আর একটু গুরুদেব ওখানকার প্রসাদ নিলাম একটু দন্তবাদ করলাম আর হলো কি, তুই তো মহারাজ মাঝে মাঝে পাটের মধ্যে বলে আরে হলো কি, সব তো দেখলে বলি তোমার হলো কি, সেইটা জানাবার জন্য সত্যিনারায়ণ গৌর হয়েছি চৈতন্য মহাপ্রভু কেমন করে সেই নামটা। এখন একদিন গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে কন্ডন করছেন, এখন সেই ভারত ভোগে যখন কন্ডন করছেন কন্ডন করতে করতে মহাপ্রভু দর্শন পাচ্ছেন কৃষ্ণ আমার সামনে এসে গেছে, যখন কৃষ্ণ সামনে এসে গেছে ভালো করে দর্শন তো চার কৃষ্ণকে দর্শন করছে, তখন সে পায়ের কৃষ্ণের মন কোন দিকে যাবা এতগুলি মহাপ্রভু কানি চলে গেছে আমার সময় বদনা করে গেছে, আর মহাপ্রভু তারপরে কিন্তু ঘুরি যাচ্ছে বাকিতে এমনি সোনার অঙ্গ আর ধুলাতে পরে তার চোখের জলে ধুলাটা কাদা হয়েছে কাদা হয়েছে গায়ে লেগে দেখতে অতিশয় সুন্দর হয়েছে, তোমার বসি হত আর তুমি কৃষ্ণ তোমার খুব প্রেম আছে বলো সে কৃষ্ণ কোথায় দেখতে মহা বিপদে পড়বো আমি কি বলবো, এখন বলছে কৃষ্ণ তো সবার হৃদয়ে থাকে বলছে আমার বলছে হ্যাঁ আপনার হৃদয় আছে কৃষ্ণ দেখবো, এখন বিরাজ থেকে যাচ্ছি কৃষ্ণ দর্শন করার জন্য তারা বলে কেটে বলেও কি করে বললাম, হ্যাঁ আমি ভাবলাম মহাপ্রভু আনন্দ পাবে উল্টো হয়ে গেলাম, তখন বলছে কেউ 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 দান দান কি তো না এই দিকে কৃষ্ণ যাবে দেখে আসলাম আর যে কিছু করে আসবে বিদায় এখন নাই বলছে তখন পাঁচ বছর সত্যিমা ঘর থেকে দেখছে আরে দাদাধর তো আজকে নিমাইকে বাঁচালো এখন যে নিমাই যদি হিরায় ছেড়ে গেল তো মারা যেত, তখন বলাধরের কাছে এসে যখন মা খুব শান্ত হয়েছে বলাধর তুমি আমার কাছে কথা শুনবে, বলছি আমি তো ছোট থেকে আমার কষ্ট শুনি না না কোনো সময় তুমি গৌর হয়ে সঙ্গ ছেড়ে আমাকে যাবো সব সময় আমার গৌরের সঙ্গে থাকবে বলাধর বলো হ্যাঁ, তো বলাধর তো জানেই আমি গৌর ছাড়া তো না, তাই বলাধর আমাকে বার করেছেন হ্যাঁ আমি সবসময় গৌরের সঙ্গে থাকবো, তাহলে আমাদের ওই রৌ রৌ যে ভাব দেখিয়েছে, যেরকম কৃপা করেছে, আমরা নাম করি, কিন্তু হে কৃষ্ণ তুমি আমার দর্শন দাও। নিঃশ্বাসের নয় বিশ্বাস, নিঃশ্বাসের তো বিশ্বাস নয়, বলছি যে কৃষ্ণ দর্শন না করে মারা গেল ওর জন্মটা বিশাল। আপনি একটা কৃষ্ণ জানানোর সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্য হয়ে গেছে একবার, তাহলে যদি সফল হয় কৃষ্ণ দর্শনে, না হলে বিফল। তাহলে আমরা যারা আছি এর মধ্যে যারা দর্শন করেছেন, হ্যাঁ তারা তো সকল ভাবছিল, তারা বলবে না যে আমি দর্শন করেছি, বলতে। আর যারা করে নাই তাদের অবস্থা খারাপ। রাধারানী বলছেন চৈতন্য চৈতামৃতের মধ্যে, কৃষ্ণের দর্শন বিনা নিত্যের ফল নাই। আর যে একজন কৃষ্ণ হারে সেই শ্রীচৈতন্য মহাপ্রভু রাধারানী বিভাবিত যখন, তখন তিনি বলছেন তার কানটা খানা করে সিদ্ধ সমান, যার কানে কৃষ্ণের কথা মিলতে প্রবেশ করল না। এখন এই কৃষ্ণ কথা মিলতে কিরকম, একজন সাধু এসে ভগবানের কথা বলে, এটাও কৃষ্ণ কথা। এর একটা অমৃত আছে না তো আমরা বসে থাকতে পারছি না, কিন্তু কৃষ্ণের যদি নিজের মুখে বলে তখন কেমন হবে।